বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفَإِن مَّاتَ أَوْ قُتِلَ انقَلَبْتُمْ عَلَى أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। وَمَا كَانَ لِنَفْسٍ أَن تَمُوتَ إِلَّا بِإِذْنِ اللَّهِ كِتَابًا مُؤَجَّلًا وَمَن يُرِدْ ثَوَابَ الدُّنْيَا ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين।
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 26 অক্টোবর, 11 কার্তিক এবং ফার্সি 4 অবন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টসে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো 2টি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে মানবাধিকার ইস্যুতে ইরানের বিরুদ্ধে জাতিসংঘের প্রতিবেদনের ব্যাপারে তেহরানের প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে বিএনপির বিক্ষোভ মিছিল এবং সরকারের প্রতিক্রিয়া সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে আজারবাইজান এবং ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে সম্পর্ক নিয়ে একটি আলোচনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে গল্প ও প্রবাদের গল্প শীর্ষক ধারাবাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইউরোপীয় দেশগুলোকে আমেরিকার প্রভাব থেকে বেরিয়ে এসে স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানালেন ইরানের প্রেসিডেন্ট রাইসি। পশ্চিম তীরে 1,300 বসতি নির্মাণ করবে বলে ইহুদিবাদী ইসরায়েলের ঘোষণা, আরব লীগের তীব্র নিন্দা। বাংলাদেশে গণ অধিকার পরিষদ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, আহ্বায়ক রেজা কিবরিয়া আর সদস্য সচিব নুরুল হক। এবং বাংলাদেশের সাম্প্রদায়িক সমস্যাকে বিজেপি অপব্যবহারের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইউরোপীয় দেশগুলোকে আমেরিকার প্রভাব থেকে বেরিয়ে এসে স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি। তিনি বলেছেন, ইউরোপীয় দেশগুলো যেন এমন আচরণ না করে যাতে আমেরিকা ইউরোপকে তার খোলা আঙ্গিনা মনে করতে পারে। তেহরানে বেলজিয়ামের নবনিযুক্ত রাষ্ট্রদূত জিয়ানমার কুরিৎজো সোমবার প্রেসিডেন্ট রাইসির কাছে তার পরিচয়পত্র পেশ করতে গেলে তিনি এ আহ্বান জানান। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন বা ইউএর সদর দপ্তর অবস্থিত। বেলজিয়ামের সঙ্গে ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে ইব্রাহিম রাইসি বলেন, বেলজিয়াম ও ইউরোপের সঙ্গে ইরান অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করতে চায়, তবে তা হতে হবে আমেরিকার মতো বহিঃশক্তির প্রভাবমুক্ত। ইরানের প্রেসিডেন্ট বলেন, তার দেশ সবসময় সকল ক্ষেত্রে নিজের প্রতিশ্রুতি রক্ষা করেছে, কিন্তু ইউরোপীয় দেশগুলো আমেরিকার কারণে পরমাণু সমঝোতায় নিজেদের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। রাইসি বলেন, পরমাণু সমঝোতা বা অন্য যে কোনো বিষয়ে আমেরিকা যেন ইউরোপকে নিজের খোলা আঙ্গিনা মনে করতে না পারে সে ব্যাপারে ইউরোপীয় দেশগুলোকে সতর্ক থাকতে হবে। ইসলামী
প্রজাতন্ত্র ইরানের বেসামরিক প্রতিরক্ষা সংস্থার প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা জালালি বলেছেন, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদে ইসরায়েল সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে এবং তারা অসংলগ্ন হয়ে পড়েছে। বেসামরিক প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি আজ একথা বলেছেন। জালালি আরও বলেন, ইরানের বিরুদ্ধে নানা ধরনের হুমকি রয়েছে। এসব হুমকি মনিটরিংয়ের দায়িত্ব পালন করে বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। তবে ইরানের প্রধান দুই শত্রু আমেরিকা ও ইসরায়েলের অবস্থা ভালো নয়, তারা সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে। আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের নেতানিয়াহুর পরাজয়ের পর তাদের অসংলগ্ন অবস্থার বিষয়টি স্পষ্ট হয়েছে। গোলাম রেজা জালালি বলেন, ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করতে গিয়ে তারা পরাজিত হয়েছে। তারা এখন ইরানের মোকাবেলায় ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। ইরানের বেসামরিক প্রতিরক্ষা সংস্থার প্রধান আরও বলেন, ইসরায়েল ইরানের বিরুদ্ধে সাইবার যুদ্ধের পাশাপাশি গোয়েন্দা বৃত্তি এবং সন্ত্রাসী হামলার পথ অনুসরণ করছে। সাইবার জগতেও তারা সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে, এটাকে গুরুত্বের সঙ্গে নিতে হবে। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েল আরও 1300 বসতি নির্মাণ করবে বলে যে ঘোষণা দিয়েছে, কঠোর ভাষায় তার নিন্দা জানিয়েছে আরব লীগ। 22 জাতির এ সংস্থা গতকাল এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিন জনগোষ্ঠীর বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল অব্যাহত আগ্রাসন চালিয়ে আসছে, তার অংশ হিসেবে এই বসতি নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে। ইহুদিবাদী ইসরায়েলের গৃহায়ন মন্ত্রণালয় রোববার জানিয়েছে, পশ্চিম তীরের 8টি অংশে 1355টি বসতি নির্মাণ করার জন্য টেন্ডার প্রকাশ করা হয়েছে। এর একদিন পর আরব লীগ কড়া ভাষায় এই বিবৃতি প্রকাশ করল। ইসরায়েলের মন্ত্রণালয় বলেছে, গত আগস্ট মাসে যে 2000 বসতি নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছিল, নতুন এই 1355টি ইউনিট হবে তার বর্ধিতাংশ। পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা এসব ইউনিটে বসবাসের সুযোগ পাবে। ইসরায়েলি পরিকল্পনার ব্যাপারে আরব লীগ বলেছে, পুরো ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিকরণের অংশ হিসেবে ইসরায়েল এসব বসতি নির্মাণ করছে। এর ফলে পূর্ব বাইতুল মোকাদ্দেসকে রাজধানী করে ভবিষ্যতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে সংকট সমাধানের আশা ক্ষীণ হয়ে আসছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় দারা প্রদেশে ইহুদিবাদী ইসরায়েল সর্বশেষ যে আগ্রাসন চালিয়েছে তার কঠোর নিন্দা জানিয়ে দামেস্ক সরকার বলেছে, অনুগত সন্ত্রাসীদের স্বার্থ রক্ষা এবং তাদের প্রতি সমর্থন দেওয়ার অংশ হিসেবে তেল আবিব এই আগ্রাসন চালিয়েছে। গত আগস্ট মাসে সই হওয়া একটি চুক্তির আওতায় সিরিয়ার সেনারা দারা প্রদেশের আল হারাক শহর এবং এর আশপাশের এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে পরিচ্ছন্ন অভিযান শুরুর একদিন পর ইহুদিবাদী সেনারা সেখানে হামলা চালায়। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আল হারাক শহর এবং তার আশপাশের এলাকায় যখন পরিচ্ছন্নতা অভিযান শেষে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছিল, তখন ইহুদিবাদী ইসরায়েল সেখানে হেলিকপ্টার দিয়ে হামলা চালিয়েছে। সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর চূড়ান্ত পতনের মুখে তাদের মনোবল চাঙ্গা রাখা এবং তাদের অবস্থান ধরে রাখার জন্য ইসরায়েল মরিহা হয়ে উঠেছে এবং তার অংশ হিসেবে সিরিয়ার ভূখণ্ডে বর্বরতা অব্যাহত রেখেছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলের এই বর্বর আগ্রাসনের জবাব দেওয়ার অধিকার এবং ক্ষমতা দুটোই সিরিয়ার রয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশী গণ অধিকার পরিষদ নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। নতুন এ দলের আহ্বায়ক হয়েছেন গণফোরামের সাবেক নেতা রেজা কিবরিয়া, আর সদস্য সচিব হয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক। এ বিষয়ে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশ গণ অধিকার পরিষদ নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। নতুন এ দলের আহ্বায়ক হয়েছেন গণফোরামের সাবেক নেতা রেজা কিবরিয়া, আর সদস্য সচিব হয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর পল্টনে দলটির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলের নাম ঘোষণা করেন নুরুল হক। জনতার অধিকার আমাদের অঙ্গীকার, এই স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করেছে বাংলাদেশ গণ অধিকার পরিষদ। দলের মূল নীতি ঠিক করা হয়েছে চারটি: গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ। এ সময় দলটির 83 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। দলটির বিভিন্ন পদে ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের বর্তমান ও সাবেক নেতাদের অনেকেই স্থান পেয়েছেন। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবি আদায়ে স্বপক্ষকে নিয়ে রাজপথে আন্দোলন করতে চান দলটির শীর্ষস্থানীয় নেতারা। আগামী সংসদ নির্বাচনে দলটি 300 আসনেই প্রার্থী দেওয়ার কথা ভাবছে। নতুন দলের আহ্বায়ক রেজা কিবরিয়া সাবেক অর্থমন্ত্রী শাহ AMS কিবরিয়ার ছেলে। অক্সফোর্ডে উচ্চ শিক্ষা গ্রহণ করেছে রেজা কিবরিয়া। 2018 সালে IMF এর চাকুরি ছেড়ে দেশে ফিরেছেন। গত সংসদ নির্বাচনে তিনি গণফোরামে যোগ দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন। পরে গণফোরামের সাধারণ সম্পাদক হন রেজা কিবরিয়া। গত ফেব্রুয়ারিতে তিনি গণফোরাম থেকে পদত্যাগ করেন। এদিকে নুরুল হক 2018 সালে সরকারি চাকুরিতে কোটা সংস্কারের আন্দোলনে নেতৃত্ব দিয়ে আলোচিত হয়ে যান। এরপর তিনি 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচনে সহসভাপতি নির্বাচিত হন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। ভারতে সীমান্তরক্ষী বাহিনীর কর্তৃত্ব বাড়ানোর বিরুদ্ধে পাঞ্জাবে সর্বদলীয় বৈঠকে সর্বসম্মত প্রস্তাব পাশ হয়েছে। কেন্দ্রীয় সরকার BSF এর এখতিয়ার বৃদ্ধি বন্ধে রাজি না হলে খুব শীঘ্রই বিধানসভার অধিবেশন ডাকা হবে বলে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ওই ইস্যুতে পাঞ্জাব সরকার ও কেন্দ্রীয় সরকারের মধ্যে দ্বন্দ্ব চলছে। আজ হিন্দি গণমাধ্যম দৈনিক ভাস্কর জানিয়েছে, গতকাল এ ব্যাপারে সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, BSF এর এখতিয়ার বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে কিন্তু তার কোনো উত্তর পাওয়া যায়নি, সাক্ষাতের সময় চেয়েও পাওয়া যায়নি। এ কারণেই আমরা একটি সর্বদলীয় বৈঠক ডেকেছিলাম যেখানে BSF এর 50 কিলোমিটার এলাকা পর্যন্ত এখতিয়ার বৃদ্ধি অবিলম্বে বাতিল করা উচিত বলে একটি সর্বসম্মত প্রস্তাব পাশ হয়েছে। কেন্দ্রীয় সরকার এতে রাজি না হলে খুব শীঘ্রই বিধানসভার অধিবেশন ডাকা হবে। এছাড়া সব দল বিষয়টি নিয়ে একসঙ্গে লড়বে এবং কেন্দ্রীয় সরকারকে যে কোনো মূল্যে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রত্যাহার করতে বাধ্য করা হবে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, একটি রাজনৈতিক দল ধর্মের নামে ভোট চাচ্ছে মানুষের কাছে গিয়ে। বাংলাদেশে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, এ থেকে ফায়দা নিতে চায় BJP। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় MP হিন্দুত্ববাদী BJP টার্গেট করে বলেছেন, একটি রাজনৈতিক দল মানুষের কাছে গিয়ে ধর্মের নামে ভোট চাচ্ছে, বাংলাদেশে একটা নক্করজনক ঘটনা ঘটেছে। BJP রাজ্য স্তরের নেতারা বলছেন, বাংলাদেশে যা ঘটেছে তার জন্য BJP জয়ের ব্যবধান 3 গুণ হয়ে যাবে। এ প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ মঙ্গলবার নদিয়া জেলার শান্তিপুরে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, কিন্তু এই মাটি গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ নয়, এই মাটির নাম পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে আগামী 30 অক্টোবর শান্তিপুর, দিনহাটা, খড়দহ এবং গোসাবা অর্থাৎ মোট 4টি কেন্দ্রে বিধানসভার উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ফল ঘোষণা হবে 2রা নভেম্বর। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। আমেরিকার বিভিন্ন ব্যাংকে আটকে পড়া আফগানিস্তানের বিপুল অঙ্কের অর্থ ছেড়ে দেওয়ার জন্য আবারও ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি সোমবার মার্কিন প্রেসিডেন্টের জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ প্রতিনিধি জন কেরির সঙ্গে সাক্ষাতে এ আহ্বান জানান বলে পাক প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে। সৌদি আরবে অনুষ্ঠানরত জলবায়ু বিষয়ক সম্মেলনের অবকাশে জন কেরির সঙ্গে বৈঠক করেন ইমরান খান। তিনি বলেন, আফগানিস্তানের জনগণের জীবনমান উন্নয়নের স্বার্থে দেশটির শত শত কোটি ডলার অর্থ ছেড়ে দেওয়া প্রয়োজন। ইমরান খান বলেন, পাকিস্তান সহ এ অঞ্চলের সকল দেশ একটি স্থিতিশীল আফগানিস্তান দেখতে চায়। পাক প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষা করার স্বার্থে আফগানিস্তানের সম্ভাব্য মানবিক সংকট প্রতিহত ও দেশটিকে দেউলিয়া হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে হবে। গত 15 আগস্ট তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর আমেরিকার ব্যাংকগুলোতে গচ্ছিত আফগানিস্তানের শত শত কোটি ডলার অর্থ ও বিপুল পরিমাণ স্বর্ণের রিজার্ভ জব্দ করে ওয়াশিংটন। আমেরিকার ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি রবার্ট ম্যালি ইরানের সঙ্গে পাশ্চাত্যে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা সম্পর্কে নয়া দাবি উত্থাপন করেছেন। তিনি এই সমঝোতা থেকে সম্পূর্ণ অবৈধভাবে আমেরিকার বের হয়ে যাওয়ার বিষয়টি চেপে গিয়ে দাবি করেছেন ওই সমঝোতা ছিল ইরানের সঙ্গে আমেরিকার ব্যাপক ভিত্তিক কূটনৈতিক সংলাপের সূচনা। ইরান 2015 সালে তার বেসামরিক পরমাণু কর্মসূচি নিয়ে আমেরিকা সহ জাতিসংঘের 5 স্থায়ী সদস্য দেশ ও জার্মানির সঙ্গে পরমাণু সমঝোতা সই করে। ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী দেশগুলোকে সে সময় 5+1 গ্রুপ বলে অভিহিত করা হতো, কিন্তু ইরান ওই সমঝোতায় নিজের দেয়া সব প্রতিশ্রুতি পূরণ করে যাওয়া সত্ত্বেও আমেরিকা 2018 সালে একতরফাভাবে এটি থেকে বেরিয়ে যায়। শ্রোতাবন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এই পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের বিচার বিভাগের মানবাধিকার বিষয়ক পরিষদের প্রধান ইরানে মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ প্রতিবেদকের প্রতিবেদনের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, মানবাধিকারের দাবিদার আমেরিকা সহ পাশ্চাত্যের দেশগুলোর আচরণের কারণে বিশ্বব্যাপী নৈরাজ্য ও অবিচার চলছে। এ সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
মানবাধিকার বিষয়টি ইরানের মতো উন্নয়নশীল ও স্বাধীন দেশগুলোর ওপর চাপ সৃষ্টির জন্য রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে। ইরানের বিচার বিভাগের মানবাধিকার বিষয়ক পরিষদের প্রধান কাজেম গারিবাবাদি ইরানে মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ প্রতিবেদকের প্রতিবেদনের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, মানবাধিকারের দাবিদার আমেরিকা সহ পাশ্চাত্যের দেশগুলোর আচরণের কারণে বিশ্বব্যাপী নৈরাজ্য ও অবিচার চলছে। ইরান সবচেয়ে বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েও জাতিসংঘের প্রতিবেদনে ইরানে মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, যা কিনা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। মানবাধিকার নিয়ে পাশ্চাত্যের আচরণের ব্যাপারে সবচেয়ে বড় সমালোচনার দিকটি হচ্ছে অন্য দেশের উপর রাজনৈতিক চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে তারা মানবাধিকারকে ব্যবহার করছে। ইরানে মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ প্রতিবেদক জাভেদ রহমানের প্রতিবেদনের প্রতিক্রিয়ায় এই সংস্থায় নিযুক্ত ইরানের প্রতিনিধি জাহারা আরশাদি বলেছেন, মানবাধিকারকে অন্য দেশের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করাই তাদের লক্ষ্য। বাস্তবতা হচ্ছে, যুক্তরাষ্ট্র ও কানাডার মতো দেশগুলোই এ ধরনের বিদেশি প্রতিবেদনের প্রধান সমর্থক। তারা এমন সময় মানবাধিকারের বুলি আওড়াচ্ছে যখন তাদের সমাজেই নাগরিক অধিকার লঙ্ঘন, অশ্বেতাঙ্গদের ওপর জুলুম নির্যাতন, সংখ্যালঘুদের বিশেষ করে মুসলমানদের সাথে বৈষম্যমূলক আচরণ, বন্দীদের ওপর অকথ্য নির্যাতন, ইউরোপে অভিবাসীদের বিরুদ্ধে বিশেষ আইন প্রণয়ন প্রভৃতির মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন অব্যাহত রয়েছে। পাশ্চাত্যের এ দেশগুলো নিজেরাই বড় ধরনের মানবাধিকার লঙ্ঘন করে চলেছে, অথচ তারাই রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য অন্য দেশের মানবাধিকারের ব্যাপারে কথা বলছে, যা খুবই লজ্জাজনক। ইরানের রাজনৈতিক বিশ্লেষক পারসা জাফরি মানবাধিকারের বিষয়ে পাশ্চাত্যের দ্বিমুখী নীতির কথা উল্লেখ করে বলেছেন, এ ধরনের আচরণ যদি প্রতিহত করা যায় তাহলে তা হবে মানুষের জন্য অনেক বড় উপঢৌকন, কিন্তু দুঃখজনকভাবে বর্তমানে ঠিক এর উল্টো চিত্র বিরাজ করছে। বৃহৎ শক্তিগুলো মানবাধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে হাতিয়ার হিসেবে ব্যবহার করে এটির মর্যাদাকে ভুলুণ্ঠিত করেছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপথে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির কর্মসূচিতে আজ পুলিশ লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করায় অনেকে আহত হয়েছে বলে দলের মহাসচিব জানিয়েছে। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন হিন্দু সম্প্রদায়ের জন্য মায়া কান্না করছে বিএনপি। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের সংবাদদাতার প্রতিবেদন।
দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদ জানাতে আয়োজিত বিএনপির মিছিলকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বিএনপির পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিলটিও পণ্ড হয়ে যায়। আজ বেলা 11টার পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। বিএনপি দাবি করেছে বিনা উস্কানিতে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করেছে। এতে অনেক নেতাকর্মী আহত হয়েছেন, অনেককে আটক করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন,
গণফিরে যাওয়ার সময় পুলিশ অতর্কিতে তাদের উপরে আপনার হামলা করেছে, তাদের উপরে লাঠিচার্জ করেছে, টিয়ার গ্যাস শেল মেরেছে এবং গুলি করেছে। অনেকেই আমাদের নেতাকর্মীরা তারা আহত হয়েছেন।
ওদিকে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে,
আমাদের পুলিশের উপর ইট পাটকেল ছুড়ে তখন পুলিশ বাধ্য হয়ে লাঠিচার্জ করে। পুলিশ আমার অনেক পুলিশ সদস্য আহত হয়েছে তাদের ইট পাটকেলে। পুলিশ বাধ্য হয়েছে তাদের উপর লাঠিচার্জ করতে, কারণ যেভাবে পুলিশের উপর তারা ইট পাটকেল ছুড়েছে এটা কোনো অবস্থাতেই একটা সভ্য দেশে কাম্য হতে পারে না।
আজকের ঘটনার দায় দায়িত্ব সম্পূর্ণ সরকারকেই বহন করতে হবে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের মূলে রয়েছে সরকারের এই সমস্ত কর্মকাণ্ড। ক্ষমতায় টিকে থাকার জন্য তারাই এ ধরনের সাম্প্রদায়িক ঘটনার জন্ম দিচ্ছে, দেশ ও দেশের মানুষকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যে কোনো ইস্যুকে রাজনৈতিক রূপ দিয়ে বিতর্কিত করাটাই বিএনপির কাজ, অপপ্রচার করাই বিএনপির শেষ আশ্রয়স্থল। আজ মঙ্গলবার সকালে নিজ বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের। ঘটনার পর বিএনপির পক্ষ থেকে কেউ হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়ায়নি এমন অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, প্রায় দুই সপ্তাহ পরে বিএনপির প্রতিনিধি দল বিভিন্ন মন্দির পরিদর্শন করছে। ঘটনার রেশ কেটে যাওয়ার পর এই লোক দেখানো পরিদর্শন দলীয়ভাবে বিএনপির দায়িত্বহীনতাকেই স্পষ্ট করছে। বিএনপির নেতাদের সঙ্গে কথা বলতে পুরোহিতদের সরকার বাধা দিয়েছে। বিএনপির এমন অভিযোগ সম্পর্কে ওবায়দুল কাদের বলেছেন, এমন সৃজনশীল মিথ্যাচার বিএনপির মুখেই মানায়। ওবায়দুল কাদের বলেন, পূজা মণ্ডপে হামলার পর থেকে বিএনপি মিথ্যাচার এবং অপপ্রচারের ফানুস উড়িয়েই যাচ্ছে। তাদের এসব অভিযোগ কল্পনাপ্রসূত, যার সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। ওবায়দুল কাদের দাবি করেন, বিএনপি নেতারা হিন্দু সম্প্রদায়ের জন্য মায়াকান্না করলেও প্রকৃতপক্ষে পূজা মণ্ডপে হামলার বিচার তারা চাননি। ভিডিও ফুটেজ অনুযায়ী সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা হলেও তারা বলছে বিরোধীদের হেনস্থা করার জন্যই এসব মামলা করা হয়েছে। এটা বিএনপির ডাবল স্ট্যান্ডার্ড। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এর সঙ্গে শেষ হলো সংবাদ ভাষায় অনুষ্ঠান দৃষ্টিপথ। আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে আজারবাইজান ও ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে সম্পর্ক নিয়ে একটি বিশেষ আলোচনা।
দর্পণ। শ্রোতাবন্ধুরা, চলতি রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণ ধর্মী সাপ্তাহিক অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি সোহেল আহমেদ।
ইসরায়েল হচ্ছে এমন একটি দেশ যাদের কোনো বৈধতা নেই এবং বিশ্বব্যাপী অশান্তি ছড়িয়ে দেওয়া তাদের প্রধান কাজ। ইসরায়েলের সাথে ঘনিষ্ঠতার ধ্বংসাত্মক পরিণতি জেনেও অনেক মুসলিম দেশ তাদের সঙ্গে সখ্যতা বজায় রেখেছে। বহু বছর ধরে আজারবাইজান ইসরায়েলের সাথে দহরম মহরম সম্পর্ক বজায় রেখেছে। আজকের অনুষ্ঠানে আমরা দখলদার ইসরায়েলের সঙ্গে মুসলিম দেশ আজারবাইজানের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে কথা বলব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
আজারবাইজান ও দখলদার ইসরায়েলের মধ্যকার সম্পর্কে গোপনীয়তার কিচ্ছু নেই, কিন্তু ককেশীয় অঞ্চলের সাম্প্রতিক পরিবর্তিত পরিস্থিতিতে তেল আবিব ও বাকুর মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি আরও বেশি সুস্পষ্ট হয়েছে। ইসরায়েল তার প্রয়োজনীয় অপরিশোধিত তেলের চাহিদার 40% কিনে থাকে আজারবাইজানের কাছ থেকে। অন্যদিকে আজারবাইজানের সবচেয়ে বড় অস্ত্রের যোগানদাতা হচ্ছে ইসরায়েল। আজারবাইজান শিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়া সত্ত্বেও দেশটির সরকারের সঙ্গে অবৈধ ইসরায়েলের অত্যন্ত ঘনিষ্ঠতা কিছুটা বিস্ময়ের সৃষ্টি করে। সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পর আজারবাইজান স্বাধীন হয় এবং এরপর ইসরায়েলের সাথে তাদের ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়।
বিশেষজ্ঞরা মনে করেন এখন পর্যন্ত দুপক্ষই তাদের বন্ধুত্ব ও সহযোগিতা থেকে লাভবান হয়েছে। ইসরায়েল প্রয়োজনীয় জ্বালানির 40% আজারবাইজান থেকে আমদানি করে। আজারবাইজান থেকে তেলের পাইপলাইন ভূমধ্য সাগরের কাছে তুরস্কের সিহান বন্দর পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে এবং ওই বন্দর থেকে তেল খালাস করে তা ইসরায়েলে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে আজারবাইজানও ইসরায়েলের কাছ থেকে অস্ত্র কেনে। এ ব্যাপারে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা সিপ্রির এক প্রতিবেদনে বলা হয়েছে, আজারবাইজান সরকার 60% অস্ত্র শস্ত্র ইসরায়েলের কাছ থেকে ক্রয় করে। দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ কিছুদিন আগে বলেছেন তার দেশ ইসরায়েলের সঙ্গে $500 কোটি মূল্যের অস্ত্র ক্রয় চুক্তি করেছে। বাস্তবতা হচ্ছে আজারবাইজান স্বাধীন হওয়ার পর ইসরায়েল ইসলামী ইরানের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি করার জন্য আজারবাইজানকে অত্যাধুনিক ইলেকট্রনিক্স যন্ত্রপাতি দিয়ে সহযোগিতা করে এবং ইসরায়েল নিজেও বিশেষ প্রয়োজনীয় মুহূর্তে গুপ্তচর বৃত্তি করে যাচ্ছে।
বলা হয়ে থাকে ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের এজেন্টরা ইরানে গুপ্তচর বৃত্তি কিংবা বিভিন্ন অভিযান পরিচালনার জন্য আজারবাইজানের সীমান্ত এলাকায় তৎপর রয়েছে এবং এক্ষেত্রে বিভিন্ন সুবিধার বিনিময়ে স্থানীয় লোকদেরকে ব্যবহার করছে। যদিও বাকু সরকার এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে, তবে আজারবাইজানের সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠতা সত্ত্বেও কখনো কখনো তাদের মধ্যে কূটনৈতিক সম্পর্কে সমস্যা তৈরি হয়। এর অন্যতম কারণ হচ্ছে কোনো কোনো ইস্যুতে বাকু কর্তৃপক্ষের সুস্পষ্ট অবস্থান, যা দখলদার ইসরায়েলের মনোপুত হয় না। 210 বছরের বেশি সময় ধরে আজারবাইজানে ইহুদিরা বসবাস করে আসছে। 1810 সালে ইউরোপ থেকে ইহুদিদের প্রথম দলটি আজারবাইজানের রাজধানী বাকুতে এসে বসতি শুরু করে। এ কারণে ইসরায়েল সহ বিশ্বের অন্যান্য স্থানের ইহুদিদের বিশেষ দৃষ্টি রয়েছে আজারবাইজানের দিকে।
1832 সালে বাকুতে ইহুদিদের প্রথম উপাসনালয় প্রতিষ্ঠিত হয়। এরপর 1870 সালে ওই অঞ্চলে তেল আবিষ্কৃত হওয়ার পর আজারবাইজানে ইহুদি ব্যবসায়ীদের ঠল নামে। বর্তমানে আজারবাইজানের মোট জনগোষ্ঠীর 7-10% হচ্ছে ইহুদি নাগরিক। দেশটির 3টি অঞ্চলে ইহুদিরা বসবাস করে। এর মধ্যে 1টি অংশে ইহুদিরা রাজধানী বাকুতে জীবনযাপন করে, অন্য অংশের ইহুদিরা স্ক্যানাজি পার্বত্য এলাকায় এবং আরেকটি বংশের ইহুদিরা জর্জিয়া সীমান্ত এলাকায় বসবাস করে। ইসরায়েল ও আজারবাইজানের মধ্যকার সম্পর্কের বিষয়ে প্রেসিডেন্ট ইলহাম আলিয়ে বলেছেন, তার দেশের ইহুদিরা আর্থসামাজিক ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখছে এবং আমি মনে করি ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ওই দেশটিতে ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত ড্যান স্টেভা এক সাক্ষাৎকারে বলেছিলেন, আজারবাইজান ও ইসরায়েল সরকার ইহুদি সমাজের গুরুত্ব খুব ভালোভাবে উপলব্ধি করে। আজারবাইজানের ইহুদিরা যেমন নিজ দেশকে ভালোবাসে, তেমনি ইসরায়েলকেও ভালোবাসে।
বাস্তবতা হচ্ছে আজারবাইজানে 70,000-এর বেশি ইহুদি বসবাস করে। এ বিষয়টি ইসরায়েল ও আজারবাইজানের মধ্যে রাজনৈতিক সম্পর্ক ঘনিষ্ঠ করা ছাড়াও বাণিজ্য ও অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। 1993 সাল থেকে বাকু ও তেলাবিবের মধ্যে বিমান চলাচল শুরু হয়। এছাড়া আজারবাইজানের টেলিযোগাযোগ ক্ষেত্রেও ইসরায়েলি কোম্পানির ভূমিকা রয়েছে। 2007 সালের ফেব্রুয়ারিতে দুপক্ষের মধ্যে প্রথম বাণিজ্য চুক্তি হয়। এছাড়া 2017 সালের এপ্রিলে ইসরায়েলি পুঁজি বিনিয়োগ বাড়ানো ও বাড়তি কর আরোপ স্থগিত করার সিদ্ধান্ত হয়। এরপর 2019 সালের জুলাইয়ে সমঝোতা চুক্তি সই হয়, যেখানে আজারবাইজানের জাতীয় তথ্য সরবরাহ ব্যবস্থায় ইসরায়েল উপদেষ্টা হিসেবে থাকবে। আজারবাইজানের সবচেয়ে বড় 10টি বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইসরায়েল হচ্ছে গুরুত্বপূর্ণ শরিক।
মার্কিন জ্বালানি সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, আজারবাইজান ইসরায়েলের 40% জ্বালানি তেলের চাহিদা মেটায়। এর ফলে 1973 সালে ইসরায়েলে যে ভয়াবহ তেল সংকট হয়েছিল তা থেকে রক্ষা পায় ইসরায়েল। এছাড়া আজারবাইজানের গ্যাস ও অন্যান্য খনিজ সম্পদ আবিষ্কারেও ইসরায়েলি কোম্পানিগুলো ভূমিকা রাখছে। এদিকে গত প্রায় 20 বছর ধরে বাকু ও তেলাবিবের মধ্যে সামরিক ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা বজায় রয়েছে। এছাড়া 2004 সালে তুরস্কে ইসরায়েলি অস্ত্র তৈরির জন্য আজারবাইজানের সঙ্গে তেলাবিবের চুক্তি হয়েছিল। এসব অস্ত্রের মধ্যে রাডার ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র, সামরিক নৌযান ও হালকা কামান রয়েছে। গত 5 বছরে ইসরায়েল 43% নতুন অস্ত্রশস্ত্র আজারবাইজানকে সরবরাহ করেছে। গোয়েন্দা তথ্য বিনিময় সহ ইসরায়েলের কাছ থেকে সামরিক প্রশিক্ষণও পাচ্ছে আজারবাইজান। আজারবাইজানের প্রেসিডেন্ট আলিয়েভ বলেছেন, ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক পাহাড়ের মতো মজবুত।
প্রকৃতপক্ষে ইসরায়েল আজারবাইজান থেকে অনেক দূরে অবস্থান করলেও দক্ষিণ ককেশীয় অঞ্চলে তাদের কৌশলগত ব্যাপক স্বার্থ রয়েছে। আজারবাইজানের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার সুবাদে প্রতিবেশী ইরানের ব্যাপারেও তথ্য সংগ্রহ করতে সুবিধা হচ্ছে দখলদার ইসরায়েলের। এক্ষেত্রে 1990-এর দশক থেকে ইসরায়েল তৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে আজারবাইজানের একটি দুর্বল দিকও রয়েছে, আর তা হচ্ছে দেশটির একদিকে রয়েছে রাশিয়া আর অন্যদিকে রয়েছে ইরানের মতো বৃহৎ দেশ। তাই বাকুকে অত্যন্ত সতর্ক হয়ে তেল আবিবের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হচ্ছে, যাতে প্রতিবেশীদের পক্ষ থেকে কোনো ঝুঁকি সৃষ্টি না হয়। তো শ্রোতা বন্ধুরা, ইসরায়েল ও আজারবাইজানের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়ে বিশেষ আলোচনাটি শুনলেন।
সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 26 অক্টোবর মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। 82 বারের মতো পেছালো সাগররুনি হত্যার তদন্ত প্রতিবেদন প্রথম আলো। পূজা মণ্ডপে সহিংসতার ইন্ধনদাতাদের নাম প্রকাশ শীঘ্রই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী মানব জমিন। 23 কোটি আফগান তীব্র ক্ষুধার শঙ্কায় জাতিসংঘ ইত্তেফাক। বিএনপি মিথ্যাচার ও অপপ্রচারের ফানুস উড়িয়েই যাচ্ছে, ওবায়দুল কাদের যুগান্তর। ফখরুল বললেন, বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কাজ করে, কালের কণ্ঠ। ভারতের শিরোনাম, এনসিবি থেকে সমীর সরে গেলে অনেক সুবিধা হবে, বিস্ফোরক দাবি স্ত্রী ক্রান্তির, আনন্দবাজার পত্রিকা।
অরিয়ানের মুক্তির বিনিময়ে শাহরুখের থেকে ২৫ কোটি হাতানোর ছক ছিল দাবি এক সাক্ষীর আজকাল। দার্জিলিংয়ে সোনার খনি আছে, কাজে লাগাতে হবে, বিপুল কর্মসংস্থানের হদিস দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, উদ্বোধনের চার বছরেই চট্টগ্রামে ফ্লাইওভারে ফাটল, যান চলাচল বন্ধ, এটি দৈনিক মানব জমিন পত্রিকার একটি শিরোনাম। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?
আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামে উদ্বোধনের পর চার বছরের মধ্যে ফ্লাইওভারে ফাটল দেখা দেওয়ার যে ঘটনাটা ঘটেছে, এ নিয়ে নানামুখী আলোচনা হচ্ছে। বিভিন্ন মহল থেকে যে আলোচনাগুলো করা হচ্ছে তার প্রধান বিষয় কিন্তু একটি, সেটি হচ্ছে যে দুর্নীতি। এই আলোচকদের অনেকেই এই কথা বলছেন যে বড় বড় প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং সেখানে বড় বড় দুর্নীতির ঘটনা ঘটেছে। এই বড় বড় দুর্নীতির কারণে কাজের মান সে সমস্ত প্রকল্পে খারাপ হয়েছে এবং দুর্নীতির মাধ্যমে টাকা ভিন্ন দিকে প্রবাহিত হওয়ার ফলে প্রকল্পের কাজের মান খারাপ হয়েছে। তার কারণে এই সমস্ত বড় বড় প্রকল্প এখন সংকটাপন্ন হয়ে পড়েছে। ফ্লাইওভারের ফাটল বিভিন্ন কারণে দেখা দিতে পারে। সম্ভাব্য যে সমস্ত কারণ থাকতে পারে তার ভেতরে ভূমিকম্প, দুর্ঘটনা, তারপরে আরো কিছু প্রাকৃতিক অনাকাঙ্ক্ষিত ঘটনা, যার প্রেক্ষাপটে এই ফ্লাইওভারে ফাটল দেখা দিতে পারে। কত মাত্রার ভূমিকম্প হলে এই ফ্লাইওভার ক্ষতিগ্রস্ত হবে না, তার মেজারমেন্ট করেই কিন্তু প্রকল্প প্রণয়ন করা হয় এবং সেইভাবে বাস্তবায়ন করা হয়। এবং আমরা সবাই জানি যে বাংলাদেশে খুব সাম্প্রতিককালে এমন কোনো বড় ভূমিকম্প হয়নি যার কারণে ফ্লাইওভারের মতো এরকম বড় বিশেষ প্রকল্প ক্ষতিগ্রস্ত হতে পারে। সেক্ষেত্রে আলোচকরা সবাই এই কনক্লুশনে আসছেন বা বলছেন যে দুর্নীতির কারণে ফ্লাইওভারে ফাটল দেখা দিয়ে থাকতে পারে। দুর্নীতি যদি রোধ করা না যায় তাহলে আমাদের এই সমস্ত বড় বড় প্রকল্প এভাবেই মুখ থুবড়ে পড়বে।
কাবুলে কূটনৈতিক মিশন খুলবে ইইউ, স্বাগত জানালো তালেবান। যেখানে আমেরিকা তালেবানের সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে না, সেখানে ইউরোপীয় ইউনিয়নের এই উদ্যোগকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন?
জি, কাবুলে কূটনৈতিক মিশন খুলবে ইউরোপীয় ইউনিয়ন এবং এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে তালেবান। খবরটি আফগানিস্তান এবং এই অঞ্চল সংশ্লিষ্ট যে রাজনীতি বেশ কিছুদিন ধরে আবর্তিত হচ্ছে তার জন্য এটি ভালো খবর। তালেবান ক্ষমতা এসেছে এবং আমেরিকা ও পশ্চিমা দেশগুলো সেখানে কি সেনা ফিরিয়ে নিয়েছে এটি বাস্তব। তালেবানের সাথে আমেরিকার চুক্তি হয়েছিল এবং সেই চুক্তির আওতায় কিন্তু মার্কিন সেনা ফিরিয়ে নেওয়া হয়েছে সেখান থেকে। তার মানে হচ্ছে যে তালেবানকে কিন্তু আমেরিকা একেবারে বৈধ শক্তি হিসেবে গণ্য করে তাদের সাথে চুক্তি করেছিল। সেই দৃষ্টিকোণ থেকে তালেবানকে আমেরিকার স্বীকৃতি দেওয়া উচিত এবং সেটা সময়ের দাবি। আমেরিকা তালেবানকে স্বীকৃতি দেবে না অথচ তাদের সাথে চুক্তি করেছে, এটা যুক্তির কথা না। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন কাবুলে মিশন খুলবে, তার মানে দাঁড়াচ্ছে তালেবানের সাথে তারা কাজ করবে। ব্যাপারটা যদি তাই হয় তাহলে সেটি ভালো খবর। এবং এখান থেকে আরেকটা জিনিস পরিষ্কার হয় বা বেরিয়ে আসে যে দীর্ঘদিন ধরে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপের দেশগুলো এক অপরের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র বা আত্মার হরিহর থাকলেও বিগত কিছুদিন ধরে আমরা এই দুটি শক্তির ভেতরে কিছুটা দূরত্ব আমরা দেখতে পাচ্ছি। বেশ কিছু ইস্যুতে এই দূরত্ব তৈরি হয়েছে, তার ভিতরে একটা ইস্যু হচ্ছে ইরানের পরমাণু সমঝোতা। ইরানের পরমাণু সমঝোতা ইস্যুতে আমেরিকার যে অবস্থান, ইউরোপীয় ইউনিয়নের অবস্থান তার থেকে কিছুটা ভিন্ন। যদিও নানা আঙ্গিকে তারা আমেরিকার প্রতি সমর্থন দিচ্ছে, আমেরিকা বেরিয়ে যাওয়ার পরেও ইউরোপীয় ইউনিয়ন কিন্তু সরাসরি পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যায়নি। ফলে তালেবান ইস্যুতে যদি আমেরিকার অবস্থানের থেকে ইউরোপীয় ইউনিয়ন ভিন্ন অবস্থান গ্রহণ করে তাহলে তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। সম্ভবত ইউরোপীয় ইউনিয়ন স্বাধীনভাবে কিছু ভাবতেও চাইছে।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি, জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। মাদক মামলার সাক্ষীকে প্রভাবিত করেছেন শাহরুখের ম্যানেজার পূজা, হাইকোর্টে দাবি এনসিবির। আনন্দবাজার পত্রিকায় এ খবর ছাপা হয়েছে। এতে লেখা হয়েছে, মঙ্গলবার বোম্বে হাইকোর্টে শাহরুখ পুত্র আরিয়ানের জামিনের আবেদনের বিরোধিতার সময় ওই তথ্য দেয়া হয়েছে এনসিবির পক্ষ থেকে। এনসিবির যুক্তি, জামিনে ছাড়া পেলে আরিয়ান তার বিরুদ্ধে যাবতীয় তথ্য ও প্রমাণ লোপাটের চেষ্টা করতে পারে। এদিকে কিরণের বিরুদ্ধে এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ের আর্থিক লেনদেনের অভিযোগ এনেছেন প্রভাকর সেইল নামে এক ব্যক্তি। প্রভাকর দাবি করেছেন, আরিয়ানকে গ্রেপ্তার করার পর তাঁকে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন সমীর। এক সাক্ষীর মাধ্যমে এই মামলায় ২৫ কোটি টাকা দাবি করা হয়। দৈনিক আজকালের খবরে লেখা হয়েছে, আরিয়ান কাণ্ডে একের পর এক অভিযোগ, পাল্টা অভিযোগ চলছেই। এর মধ্যেই এনসিবি তল্লাশি অভিযানের এক সাক্ষী রীতিমতো বোমা ফাটালেন। জানালেন, এই ঘটনার অন্যতম সাক্ষী কিরণ গোসাবির শাহরুখের থেকে ২৫ কোটি হাতানোর ছক ছিল, শেষে তা ১৮ কোটিতে রফা হয়েছিল। এ থেকে আবার ৮ কোটি দেওয়ার কথা ছিল অভিযানের নেতৃত্বে থাকা সমীর অংখেড়েকে। আনন্দবাজার পত্রিকার খবরে লেখা হয়েছে, এনসিবি থেকে সমীর সরে গেলে অনেকের সুবিধা হবে, বিস্ফোরক দাবি সমীর অংখেড়ের স্ত্রী ক্রান্তির। দার্জিলিংয়ে সোনার খনি আছে, কাজে লাগাতে হবে, বিপুল কর্মসংস্থানের হদিশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, তৃতীয়বার ক্ষমতায় আসার পরে কর্মসংস্থান বাড়ানোর দিকে জোর দিয়েছে তৃণমূল সরকার। মঙ্গলবার কাশিয়াংয়ের প্রশাসনিক বৈঠক থেকে কর্মসংস্থান বাড়ানোর কথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হদিশ দিলেন দার্জিলিংয়ে থাকা সোনার খনির কিভাবে তা কাজে লাগাতে হবে। এদিন বৈঠকেই তা নিয়ে দীর্ঘ আলোচনা করেন মুখ্যমন্ত্রী। আজ প্রশাসনিক বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা কর্মসংস্থান নিয়ে আলোচনা করি, কিন্তু আমাদের সামনে থাকা জিনিসগুলোকে কিভাবে কাজে লাগানো যায় সে বিষয়ে আমরা ওয়াকিবহল নই। দার্জিলিংয়ের পাহাড়ের গায়ে যে গাছ থাকে সেগুলোর পাতা যদি রপ্তানি করা যায় তা অত্যন্ত লাভজনক, সে সঙ্গে রয়েছে প্রচুর কর্মসংস্থানের সুযোগ। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন গল্প ও প্রবাদের গল্প।
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন, আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের পশরা গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও হাজির হয়েছে আমি সোহেল আহমেদ
এবং আমি নাসির মাহমুদ।
আজকের আসরে আমরা শুনব চমৎকার একটি প্রাচীন প্রবাদের গল্প। প্রবাদটি হল, রুটি রুজি নিয়ে ভাবো তরমুজ তো পানি। হুট করে এ কথার অর্থ বোঝা সহজ হবে না যতক্ষণ না আমরা গল্পটি শুনব। গল্পটি এরকম, প্রাচীনকালের কথা, তখনও ইটের ভাটা ছিল, তবে এখনকার মতো অত্যাধুনিক উপায়ে ইট পুড়িয়ে ব্যবহারের খুব বেশি প্রচলন ছিল না। বেশিরভাগ ক্ষেত্রে রোদে পোড়া ইটের ব্যবহার ছিল তখন। পুরনো কোনো ঐতিহাসিক স্থাপনার ধ্বংসাবশেষ দেখলে আজও সে কথার সত্যতা মেলে।
যাই হোক, এরকমই ইটের ভাটায় কাজ করতে দুই বন্ধু। তাদের কাজ ছিল ইটের খামির তৈরি করে ছাঁচে ফেলে সেগুলোকে রোদে দেওয়া। এভাবে সেই সকাল থেকে রাত পর্যন্ত দিনভর কাজ করে যে যৎসামান্য মজুরি পেত তা দিয়ে কোনো রকমে খেয়ে পরে বাঁচার মতো জীবন চালানো যেত। তারা প্রতিদিনই প্রচুর মাটি গুঁড়িয়ে পানি মিশিয়ে মিশ্রণ বানিয়ে ইটের উপযোগী কাদা তৈরি করত। তারপর কাঠের তৈরি আয়তাকার ছাঁচে কাদা ভরে ইটের আকৃতি বানাত। এভাবে তারা দিনের পর দিন কাজ করে যাচ্ছিল। হঠাৎ একদিন দুপুর বেলা দুই বন্ধু ভীষণ রকম ক্ষুধার্ত হয়ে পড়ল। তাদের একজন বলল, যতই কাজ করি কোনো লাভ নেই, আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন উন্নয়ন কিচ্ছু নেই, এভাবে কাজ করে হবেটা কি? টাকা পয়সাও তেমন নেই যে খাবার দাবার কিছু কিনে খাবো, যা টাকা আছে শুধুমাত্র রুটি কেনা যাবে বড় জোর। এরপর কি হলো তা শুনবো একটু মিউজিক বিরতির পর। আপনারা আমাদের সঙ্গেই আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
টাকা পয়সা যা আছে কোনো রকমে রুটি কেনা যাবে হয়তো। এরকম পরিস্থিতিতে অপর বন্ধু বলল, তুই বরং বাইরে গিয়ে কিছু রুটি কিনে নিয়ে আয়, আমিও হাত চালিয়ে আরো কটা ইট বেশি বানানোর চেষ্টা করি। বন্ধুর কথা মতো পকেটে যে কয় পয়সা ছিল সেসব দিয়ে সামান্য রুটি কিনে নিয়ে আসতে গেল বাজারের দিকে। বাজারে গিয়ে দেখলো এক দোকানে কাবাব বিক্রি করছে, অপর দোকানে বিক্রি করছে অস বা ডাল সবজি স্যুপ। বিচিত্র স্বাদের রকমারি খাবার দেখে বেচারার মনটাই ভেঙে গেল, কিন্তু কি বা করার আছে তার, তার কাছে তো খুবই কম টাকা। মন চাচ্ছিল না কাবাব আর অসের দোকান রেখে অন্যদিকে যেতে, কিন্তু নিরুপায়, যেতেই হলো তাকে রুটির দোকানের দিকে। রুটির দোকানের দিকে যেতেই পথে পড়ল একটা ফলের দোকান।
ওই দোকানে ছিল চোখ লেগে থাকার মতো রসালো সুন্দর সব তরমুজ সারিবদ্ধভাবে সুন্দর করে সাজানো। ওই দোকান পেরিয়ে যেতে মন চাচ্ছিল না বেচারার, কতদিন তরমুজ খায়নি, পা যেন চলতে চাচ্ছিল না তার। মনে মনে বলল, আরো কিছু টাকা যদি বেশি থাকত তাহলে দুপুরের খাবারটা রুটি আর তরমুজ দিয়ে ভালোই জমত। হায় রে কপাল! অবশেষে সিদ্ধান্ত নিল তরমুজের উপর থেকে দৃষ্টি সরিয়ে নেবে এবং রুটির দোকানের দিকে যাবে। কিন্তু না, পারল না যেতে। ভাবল, রুটি না কিনে শুধু তরমুজ কিনে নিলে কেমন হয়, তরমুজ তো খারাপ না, ভালোভাবেই পেট ভর্তি হয়ে যাবে। মুখে তার মৃদু হাসি ফুটে উঠল এবং যেটুকু টাকা তার কাছে ছিল পুরোটাই ফলের দোকানদারকে দিয়ে দিল। দোকানদার তাকে একটা তরমুজ দিল এবং সেই তরমুজ নিয়ে কর্মস্থলে ফিরে যেতে পা বাড়ালো। তারপর কি হলো তা শুনব খানিক মিউজিক বিরতির পর, সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আজকের আসরে। রুটির পরিবর্তে তরমুজ কিনে নিয়ে যে বন্ধু ইটের ভাটায় ফিরে যাবার পথে ভাবল, তার বন্ধু কি রুটির পরিবর্তে তরমুজ কেনার কারণে তাকে ধন্যবাদ জানাবে? অবশ্যই জানাবে, মনে মনে ভাবছিল। সে বিরাট একটা কাজ করে বসেছে, রুটির পরিবর্তে তরমুজ কিনে ফেলেছে, বাহ! এসব ভাবতে ভাবতে যখন ইটের ভাটায় গেল এবং বন্ধুর সঙ্গে দেখা হলো, সে অপেক্ষায় ছিল বন্ধুকে সারপ্রাইজ দেবে। কিন্তু বন্ধু কাজে এত বেশি মনোযোগী ছিল যে বন্ধুর আগমনই টের পায়নি। তার মাথা থেকে ঘাম ঝরছিল, বোঝাই যাচ্ছিল খিদে পেট চুই চুই করছে। এবার তরমুজটাকে পিঠে লুকিয়ে বন্ধুকে জিজ্ঞেস করলো, বলো তো দেখি কি কিনে এনেছি।
কর্মরত বন্ধু জবাব দিল, ক্ষুধায় পেট জ্বলে যাচ্ছে, তাড়াতাড়ি রুটি দে খাবো, তোর কাছে যে পরিমাণ টাকা ছিল ওই টাকা দিয়ে কি রুটি ছাড়া আর কিছু কেনা যেত? তাড়াতাড়ি কর, আমি হাত মুখ ধুয়ে প্রস্তুত হয়ে আসি, তুই একটু দস্তরখান বিছিয়ে নে। তরমুজ কিনে আনা বন্ধু এসব কথা শুনে চিন্তায় পড়ে গেল, মনে মনে বলল, তরমুজে আমাদের ক্ষুধা মিটবে তো? হাত মুখ ধুয়ে বন্ধু যখন ফিরল, দেখলো তার রুটি কিনতে যাওয়া বন্ধু দুশ্চিন্তায় হাঁটু গেড়ে বসে আছে আর পাশে রুটির পরিবর্তে একটা তরমুজ। প্রথম দৃষ্টিতেই সে পুরো ঘটনা বুঝে ফেলল, তারপর যা হলো তা শুনব খানিক মিউজিক বিরতির পর, সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আজকের আসরে। ঘটনা বুঝে ফেলার পর বন্ধুটি রাগ না করে বরং তরমুজ কিনে আনা বন্ধুকে জড়িয়ে ধরে বলল, তরমুজটা তো বেশ দারুণ, দেখে খুব খেতে ইচ্ছে করছে না? চিন্তার কিছু নেই, তুমি মনে করেছ তরমুজ খেয়ে দুই বন্ধু অবশ্যই সন্ধ্যা নাগাদ ইট তৈরির কাজ করে যেতে পারবো, তাই না? না প্রিয় বন্ধু আমার, রুটিতে অন্যরকম শক্তি পাওয়া যায়, তরমুজ যত মিষ্টি হোক না কেন সবটাই পানি মাত্র। এই বলে দুই বন্ধু দুপুরের খাবারের পরিবর্তে তরমুজই খেল এবং বিকেল পর্যন্ত পেটের ভেতর ক্ষুধার বিলাপ নিয়ে কাজ চালিয়ে গেল। এই ঘটনার পর থেকে যখনই কেউ গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের পরিবর্তে গুরুত্বহীন কোনো প্রসঙ্গের অবতারণা করে, তখনই বলা হয় রুটির কথা ভাবো, তরমুজ তো পানি।
তো শ্রোতাবন্ধুরা, এই ছিল আজকের প্রভাতের গল্প। মনে রাখতে হবে এই গল্পে রুটি হলো ভবিষ্যৎ পুঁজি আর তরমুজ বিলাসিতার প্রতীক।
তো শ্রোতাবন্ধুরা, আমাদের আজকের আসর থেকে এখানেই বিদায় নিতে হচ্ছে, কথা হবে আবারও আগামী আসরে।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে বিশ্ব সমাজের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। ইউরোপীয় দেশগুলোকে আমেরিকার প্রভাব থেকে বেরিয়ে এসে স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানালেন ইরানের প্রেসিডেন্ট রাইসি। পশ্চিম তীরে 1300 বসতি নির্মাণ করবে বলে ইহুদিবাদী ইসরায়েলের ঘোষণা, আরব লীগের তীব্র নিন্দা। বাংলাদেশে গণ অধিকার পরিষদ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, আহ্বায়ক রেজা কিবরিয়া আর সদস্য সচিব নুরুল হক। এবং বাংলাদেশের সাম্প্রদায়িক সমস্যাকে বিজেপি অপব্যবহারের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। আর বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com, আর আমাদের ফ্যাক্স নাম্বার হচ্ছে 00982122053273। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের রাতের অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি মোহাম্মদ আমির হোসেন এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.